জীবনবাণী সকল শ্রোতাবন্ধুর প্রতি রইল আমাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আশা রাখি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঈশ্বরের আশীর্বাদ লাভ করছেন। জীবন পথে চলতে গেলে মানুষ দুটি পথের সম্মুখীন হয়, প্রশস্ত ও সংকীর্ণ পথ। প্রশস্ত পথে রয়েছে আনন্দ ও উল্লাস, সংকীর্ণ পথে রয়েছে কষ্ট, সমস্যা, যন্ত্রণা। প্রশস্ত পথে জীবনের শেষে নিয়ে যায় অনন্ত মৃত্যু যন্ত্রণা, কিন্তু সংকীর্ণ পথে শেষে পাওয়া যায় অনন্ত জীবন ও অনন্ত আনন্দ। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি সিদ্ধান্ত নিন কোন পথ আপনার জীবনের জন্য সঠিক। আপনি কি সিদ্ধান্ত গ্রহণে অপারগ? তাহলে জীবনবাণীর আলোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন ও আলোর পথে এগিয়ে যান।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা এবং আজকের জীবনবাণী অনুষ্ঠানে সাদর অভ্যর্থনা। জীবনবাণী অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে আলোচনা করছি। গত অনুষ্ঠানে আমি আপনাদের কাছে 22, 23 এবং 24 পদ থেকে আলোচনা করেছিলাম, 5 অধ্যায় এবং আত্মার ফলগুলি নিয়ে আমরা দেখেছিলাম। আজকের আমরা 5 অধ্যায় 25 পদ থেকে আলোচনা শুরু করব। এই অনুষ্ঠান শুনতে শুনতে আপনার মনে যদি কোনো প্রশ্ন আসে অথবা প্রভু যীশুখ্রিস্ট সম্পর্কে আপনি আরও জানতে চান, তবে নিশ্চয়ই করে আমাদেরকে লিখে জানাবেন। আমাদের ঠিকানা যদি আপনার কাছে নেই তবে চটপট তা লিখে নিন।
জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 7034। আবার বলছি, জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034।
প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে এখন আপনাদের কাছে আমি শাস্ত্র পাঠ করে শোনাব গালাতীয় তার 5 অধ্যায় 25-26 পদ। লেখা আছে, আমরা যদি আত্মার বশে জীবন ধারণ করি তবে আইসো আমরা আত্মার বশে চলি, অনর্থক দর্প না করি, পরস্পরকে জ্বালাতন না করি, পরস্পর হিংসাহিংসি না করি। আসুন আমরা ঈশ্বরের হাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি। আজকের এই সুন্দর সময় সুযোগ তুমি আমাদেরকে দিয়েছ এবং তুমি আমাদেরকে তোমার পবিত্র জীবন্ত বাক্য দান করেছ, যেন আমরা তার মাধ্যমে আমাদের জীবনের দুর্বলতা এবং তোমার ইচ্ছা পরিকল্পনা আমাদের জীবনে কি রয়েছে তা যেন জানতে পারি এবং তোমার বাক্যের বাধ্য হয়ে চলতে পারি। তুমি আমাদের প্রত্যেক শ্রোতাবন্ধুকে আশীর্বাদ করো, বিশ্বাসের দুয়ার আমাদের খুলে দাও যেন আমরা বিশ্বাসে অগ্রসর হই। তুমি আমাদের সমস্ত অযোগ্যতা অপরাধ তুমি ক্ষমা করো, তোমার পবিত্র আত্মার চালনার মধ্যে আমাদেরকে রাখো এবং সেই আত্মা দ্বারা তোমার বাক্যকে বুঝতে সাহায্য করো। প্রত্যেক শ্রোতাবন্ধুর ব্যক্তিগত জীবনে, পরিবারে, কার্যক্ষেত্রে, তাদের ব্যবসা বাণিজ্যে, তাদের ভাণ্ডারে, তাদের শরীর স্বাস্থ্যে তোমার আশীর্বাদ দান করো। বিশেষ করে যারা পত্রের মাধ্যমে বিভিন্ন সমস্যা, দুঃখ, কষ্ট বিষয় জানিয়েছেন, তাদেরকে তুমি বিশেষ করে আশীর্বাদ করো প্রভু। তাদের সেই সকল অবস্থার উপরে বিজয় লাভ করতে সাহায্য করো। তুমি যে একমাত্র প্রভু ও কর্তা, তারা যেন বুঝতে পারে এবং জীবনে তোমাকে সম্মান অধিকার দিয়ে চলতে পারেন। আজকে আবার তোমায় ধন্যবাদ দিই তোমার অপূর্ব প্রেম এবং তোমার অপূর্ব উপস্থিতির জন্য। আমাদের দেশ এবং আমাদের দেশের মানুষ এবং আমাদের দেশের নেতাদেরকে আশীর্বাদ করো, সঙ্গে থাকো। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে গালাতীয় তার পাঁচের অধ্যায় ২৫ পদে দেখি যে একজন ঈশুতত্ত্ব সম্পর্কে শিক্ষক আমাকে একবার চলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এখানে বলা হয়েছে আমরা আত্মার বসে যেন চলি। মনে করে দেখুন, এর আগে ১৬ পদে বলা হয়েছে তোমরা আত্মার বসে চলো। এই চলা গ্রিক শব্দ যেখান থেকে এসছে, সেই গ্রিক শব্দ এখানে ভিন্ন গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে ২৫ পদে, যার অর্থ আগানো বা ঠিকভাবে পা ফেলা। ১৬ পদে আমাদের হাঁটার বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, কিন্তু এখানে ২৫ পদে হাঁটতে, চলা শেখানো হয়েছে বা শিখতে বলা হয়েছে। যেমন ছোটবেলায় আমরা ঠিক বা ভুল করে হাঁটতে শিখি, ঠিক একইভাবে আত্মায় হাঁটা শুরু, এটি শেখার একটি পর্যায় বা প্রসেস। উদাহরণস্বরূপ বলতে চাই, হাঁটা বলতে আমরা কি বুঝি, অর্থাৎ এক পা সামনে, অন্য পা তারপরে ফেলা। এটা পায়ের সামনে আর এক পা ফেলা, অর্থাৎ হাঁটতে শেখা। আপনি কেমনভাবে হাঁটতে শিখেছিলেন? এই বিষয়ে কি কেউ আপনাকে শিক্ষা দিয়েছিল, বই পড়ে শুনিয়েছিল? আপনি কি ওই বিষয়ে স্কুলে গিয়েছিলেন জানতে বা শিখতে? ছোটবেলায় শিশুকে পড়িয়ে শেখালেও সে বুঝতে পারে না, কারণ শিশু শেখে ঠিক ও ভুলভাবে পা ফেলতে ফেলতে। ইংরেজিতে একটা কথা আছে, ট্রায়াল অ্যান্ড এরর মেথড। শিশু পড়ে যায়, আঘাত লাগে, কিন্তু ওইভাবে অভ্যাস করার ফলেই সে হাঁটতে শেখে, অন্য কোনো উপায় নয়। ঠিক সেইভাবে আমরা আত্মায় চলতে শিখি। আমি জানি অনেকে বড় বড় কনফারেন্সে গিয়ে ভালো শিক্ষা শুনে নোটবুক ভরিয়ে ফেলেছেন, তথাপি তারা সেইরূপ জীবনযাপন করতে কিন্তু পারছেন না। সমস্যাটা কি বলুন তো? কারণ আপনাকে আত্মায় চলা শিখতে হবে, আপনাকে শুরু করতে হবে। কেন আপনি এখনই শুরু করুন না, আজই শুরু করতে পারেন। বলুন, আমি আত্মায় হাঁটতে চলেছি, আমি পবিত্র আত্মার উপরে নির্ভর করছি যেন তিনি আমার মধ্যে ফল উৎপন্ন করেন। আপনি হয়তো ভাবছেন যে আপনি বোধহয় পড়ে যাবেন। আপনার জন্য আমার একটা খবর আছে, আপনি ঠিকই পড়ে যাবেন, আপনার আঘাতও লাগবে। আপনি বলবেন, কতবার আমি পড়ব? আমার উত্তর হল, আমি জানি না, কারণ আমি এখনো পড়ি। কিন্তু ওইভাবেই আপনি আত্মায় চলবেন এবং ওই একমাত্র উপায়। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই ও বোন, আজই আপনি আত্মায় হাঁটতে শুরু করুন, ঈশ্বরের আত্মায় নির্ভর করে তাঁর কাছে সমর্পিত হন। এইটি আপনার ইচ্ছার সিদ্ধান্ত কাজ। প্রতিদিন আমি আমার দিন শুরু করি এই প্রার্থনা করে, বলি, প্রভু তুমি যেমন চাও তেমন জীবনযাপন করে তোমাকে সন্তুষ্ট করার মতো ক্ষমতা আমার নেই, কিন্তু আমি চাই তুমি আমার মধ্যে থেকে আমার মাধ্যমে তা সাধন করো। ২৬ পদে লেখা আছে, অনর্থক দর্প না করি, পরস্পরকে জ্বালাতন না করি, পরস্পর হিংসা হিংসি না করি। অনর্থক দর্প না করি, অর্থাৎ আমরা কখনোই ঈশ্বরের আশ্চর্যজনক সাধুতে পরিণত হব না। তিনি আশ্চর্য ও তিনি অপূর্ব, তিনি আমাদের একমাত্র আরাধনার যোগ্য ঈশ্বর। আসুন আমরা হাঁটা শুরু করি ছোট্ট শিশুর ন্যায়, ঈশ্বরের উপরে নির্ভর করি, আর তিনি সেরকমই আশা করেন আমার আপনার কাছে। পরস্পরকে জ্বালাতন করা অর্থাৎ অন্যকে চ্যালেঞ্জ জ্বালানো, আমাদের উচ্চ পদের আরাম কেদারা থেকে নেমে আত্মায় চলা প্রয়োজন। খ্রিস্টীয় জীবন মানে এই নয় বেলুন উড়ে যাওয়ার মতন বিশেষ ক্ষমতার অধিকারী, বরং এটি প্রতিদিন চলা, এটি এক পা অন্য পায়ের আগে ফেলা, আর সেটি হল পবিত্র আত্মায় নির্ভরতাপূর্ণ এক জীবন। এখন আমি আপনাদের কাছে পাঁচের অধ্যায় শেষ করে ছয়ের অধ্যায় আসব। গালাতীয় পত্রের শেষ অধ্যায় আমাদের বাস্তব বা প্র্যাকটিক্যাল পর্যায়ে পবিত্র আত্মার পবিত্রীকরণের তৃতীয় ধাপের কথা বলে। আমরা দেখেছি এর আগে অনুগ্রহে পরিত্রাণ পাওয়ার পর ব্যবস্থা অনুসারে চলা হল অনুগ্রহ থেকে পতিত হওয়া। দ্বিতীয়, আমরা এও দেখেছি বিশ্বাসে পরিত্রাণ লাভ করে আত্মায় চলা অর্থে আত্মার ফল উৎপন্ন করা, যেটি আমাদের শুরু করা প্রয়োজন, যদিও আমরা পড়ে যাই তথাপি তা চালিয়ে যাওয়া প্রয়োজন। তৃতীয়, এখন আমরা দেখব আত্মার ফল আমাদের জীবনে কেমনভাবে কার্য সাধন করে। আমরা দেখব বিশ্বাসে পরিত্রাণ এবং আত্মার ফল খ্রিস্টীয় চরিত্র তুলে ধরে। ছয় অধ্যায় এক পদে লেখা আছে, ভাতৃগণ, যদি কেউ কোনো অপরাধে ধরাও পড়ে, তবে আত্মিক যে তোমরা, তোমরা সেই প্রকার ব্যক্তিকে মৃদুতার আত্মায় সুস্থ করো, আপনাকে দেখো পাছে তুমিও পরীক্ষাতে পড়ো। এই পদে যদি কেহ, এই কেহ বলতে কাকে বোঝানো হয়েছে? এটি সকল খ্রিস্ট বিশ্বাসীকে বোঝানো হয়েছে। আর এখানে অপরাধ বলতে যে শব্দটি, গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে, তা হল প্যারাপ্টোমা। এই গ্রিক শব্দ আপনার আমার শেখার দরকার নেই। আবার বলছি, এই গ্রিক শব্দের অর্থ এত গভীর, যা আমরা বাংলা শব্দ যখন বুঝি তার গভীরতা আমরা বুঝি না। এটা হল পড়ে যাওয়া বা দুর্ঘটনা, এর অর্থ হোঁচট খাওয়া। এটা কোনো ভয়ানক কোনো পাপ নয়, কিন্তু একটা মারাত্মক ভুল। দেখুন, কোনো অপরাধে ধরাও পড়ে। কি করা উচিত যখন একজন ব্যক্তি এই ধরনের ভুল করে ফেলে? যারা নিজেদেরকে আত্মিক মনে করেন এবং অন্যান্যরা এইটি অনুবাদ করেন যে তাদের একটা ভারী ব্যাট দিয়ে মাথায় মারা উচিত, কারণ সে মহাভুল করেছে। এটা খুবই বিপজ্জনক যখন আমরা সেই ব্যক্তিকে গ্রহণ করতে অনিচ্ছুক হই। একজন বিশ্বাসী কখনো পরিত্রাণ হারায় না যখন সে পাপ করে। যদি অপরাধ করে কেউ ধরা পড়ে, একজন আত্মিক বিশ্বাসীর নম্রতার ও মৃদুতার আত্মায় তাকে সুস্থ করে তোলা উচিত। মৃদুতা বা নম্রতা আত্মার অন্যতম ফল। এই পদে অপরাধ বলতে যা বোঝানো হয়েছে সেই একই শব্দ মথিলিখিত সুষমাচারের ২৬ অধ্যায় ৩৯ পদে প্রভু যীশু গেতসিমানি বাগানে উবুড় হয়ে পড়ে প্রার্থনা করেছিলেন। এর অর্থ উচট খাওয়া। একজন ব্যক্তি যখন অপরাধে ধরা পড়ে অর্থে উচট খায়। যে ছোট কোনো পাপে বা মারাত্মক কোনো ভুল করতে পারে। প্রভু যীশু সম্পর্কে এক আশ্চর্য বিষয় আমরা পাই যিশয় ভাববাদী পুস্তকের ৬৩ অধ্যায় ৯ পদে লেখা আছে, তাহাদের সকল দুঃখে তিনি দুঃখিত হইতেন, তাঁর সুখস্বরূপ তাহাদিওকে পরিত্রাণ করিতেন। তিনি আপন প্রেমে ও আপন স্নেহে তাহাদিওকে মুক্ত করিতেন এবং পুরাকালে সমস্ত দিন তাহাদিওকে তুলিয়া বহন করিতেন। প্রভু যীশু আমাদের জীবনের সঙ্গে সঙ্গে চলেন এবং যখন আমি হোঁচট খাই ও পড়ে যাই, তিনি কিন্তু পড়ে যান না, তিনি যাতনাগ্রস্ত হন, তিনি আমাদের পাশে এসে আমাদের তুলে ধরেন এবং নতুন করে শুরু করতে বলেন। এটি কিন্তু আমার কাছে সান্ত্বনার বিষয়। এবারে লেখা আছে, মৃদুতার আত্মায় সুস্থ কর। সুস্থ কর শব্দটার এই পদের অর্থ হল ভাঙা হাড় জোড়ো দেওয়া। একজন যদি পড়ে গিয়ে পা ভেঙে ফেলে, তবে আপনি কি করেন? আপনি হেঁটে চলেন এবং ওই ব্যক্তি যন্ত্রণায় কাতর হয়ে পড়ে থাকে? ঈশ্বর বলেন, তোমরা যে আত্মিক ব্যক্তি, তোমরা ওই ভাঙা হাড় সেট করো বা জোড়া দাও, তাকে সাহায্য করো যেন পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারে। এই কাজ মৃদুতা ও নম্রতার আত্মায় করা প্রয়োজন। একজন মহান প্রচারক অপূর্বভাবে পরিবর্তিত হয়। আর তিনি বলছেন, পূর্বে যখন মদে আসক্ত জীবনযাপন করতেন তিনি, সেই অবস্থা থেকে তিনি মুক্ত হয়ে নতুন জীবন লাভ করে ঈশ্বরের বাক্য প্রচারে তিনি এগিয়ে চলেন। এরপর জীবনে চলতে চলতে চাপের মধ্যে পড়ে ও ব্যস্ততাময় জীবনে পরীক্ষার মধ্যে তিনি পড়ে যান এবং এক রাত্রে আবার মদ খেয়ে ফেলেন। এরপর তিনি নিজে এত লজ্জিত হন ভেবে যে তার পরদিন তিনি তার পরিচালক মণ্ডলীকে ডেকে বলেন, আমি আমার কাজ থেকে, সেবা থেকে পদত্যাগ পত্র দিতে চাই। তারা সকলে অবাক হয়ে গেল। তারা প্রশ্ন করল, কেন, কি হয়েছে? তিনি সরলভাবে বললেন, গতকাল রাত্রে আমি আবার মদ পান করেছি। সত্যি তিনি লজ্জিত হয়েছিলেন, কিন্তু আপনি কি জানেন ওই পরিচালক মণ্ডলী তাকে কি বলেছিলেন? তারা সকলে মিলে তার কাঁধে হাত দিয়ে বলেছিল, আমরা সকলে মিলে একসাথে প্রার্থনা করি। তারা কিছুতেই তার পদত্যাগ পত্র গ্রহণ করবে না। এর পরের রবিবার চার্চে তার প্রচার শোনার পর একজন বলেছিল, এত শক্তিশালী প্রচার এর আগে আমি কখনো শুনিনি। পরিচালক মণ্ডলী ছিল প্রকৃতপক্ষে একজন সেই সার্জন ডাক্তার, তারা ভাঙা হাড় সেট করেছিল, তারা তাকে সুস্থ করেছিল। এমন অনেকে আছেন যারা সেবা কাজ থেকে তাকে বার করে দেবেন, কিন্তু এই পরিচালক মণ্ডলী তাকে আবার দাঁড়াতে সাহায্য করেছে এবং ঈশ্বর অলৌকিকভাবে তাকে ব্যবহারও করেছেন। লক্ষ্য করুন, আমি আবার পাঠ করি, এই পদে লেখা হয়েছে, যদি কেহ কোনো অপরাধে ধরাও পড়ে, তবে আত্মিক যে তোমরা, তোমরা সেই প্রকার ব্যক্তিকে মৃদুতার আত্মায় সুস্থ করো, আপনাকে দেখো পাছে তুমিও পরীক্ষাতে পড়ো। একজন আত্মিক ব্যক্তির জীবনে আত্মার ফল থাকবে, যেমন আমরা দেখেছি এর আগের দিন, প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। আমরা দেখি বাইবেল বলে, আপনাকে দেখো, গালাতীয় ছয় অধ্যায় এক পদে আমাদেরকে বলা হচ্ছে আমরা যেন নিজেদেরকে দেখি। মনে রাখবেন, অন্যের দিকে তাকিয়ে আঙুল তুলে অন্যকে যে দোষে দোষী করছেন, সেই ভুল বা অন্যায় আপনিও করতে পারেন, কারণ ওই ব্যাপারে আপনি বলতে পারেন না, আমি সব দিক দিয়ে খাঁটি, আমি কখনো ভুল করিনি এবং করব না, কারণ আমরা সকলেই রক্ত মাংসের মানুষ, আমরা সকলেই দুর্বল। প্রভু যীশু সেই কাজই করেছিলেন যখন সমস্ত লোকেরা এক ব্যভিচারী নারীকে পাথর ছুঁড়ে মারবার জন্য এগিয়ে চলেছিল। আর সেই সময় যীশু সেই পথ দিয়ে যাচ্ছিলেন, আর তারা সবাই যীশুকে ঘিরে ধরে জিজ্ঞাসা করলেন মসির আজ্ঞা মতে, নিয়ম মতে একে পাথর ছুঁড়ে মারা উচিত, আপনি কে বলেন? প্রভু যীশু চুপ করেছিলেন, তারপরে তিনি লিখছিলেন সেই বালির উপরে বসে, আর তারপর মুখ তুলে বললেন তোমাদের মধ্যে কেউ যদি এই দোষে দোষী নয় তবে সে প্রথম পাথর মারুক। আর আমরা জানি সেই গল্পে, সেই ঘটনায় যা প্রভু যীশুকে অপরূপ প্রেমে প্রকাশ করে যে তিনি ক্ষমাবান ঈশ্বর, সবাই পাথর ছেড়ে চলে গিয়েছিল এবং সেই নারীকে প্রভু যীশু বলেছিলেন আমিও তোমাকে বলি আর পাপ করো না। অতএব আমাদের প্রত্যেকের প্রয়োজন যে কথা সাধু পৌল এখানে বলছেন, আপনাকে দেখো পাছে তুমি পরীক্ষাতে পড়ো, অতএব মৃদুতার আত্মায় অন্যকে আমাদের সুস্থ করা প্রয়োজন। দুই পদে লেখা আছে তোমরা পরস্পর একজন অন্যের ভার বহন করো, এইরূপে খ্রিস্টের ব্যবস্থা সম্পূর্ণরূপে পালন করো। প্রভুর এক দাস বলেছেন এই পথটি আমার বালক বয়সে কারণ হয়েছিল বাইবেলে যথার্থতা উপলব্ধি করতে। তিনি বলছেন একটা ছোট্ট শহরে তিনি বাস করতেন এবং সেখানকার বেশিরভাগ মানুষই ঈশ্বরে বিশ্বাস করত না। যে শহরে তিনি বাস করতেন সেই শহরে অনেক কিছুর অভাব ছিল, রাস্তায় আলো ছিল না, অবশ্য তখনকার সময় সেখানে বৈদ্যুতিক আলো আসেনি, গ্যাসের আলোয় সকলে পড়াশোনা করত, পাকা রাস্তাও ছিল না, সব সময় জল পাওয়া যেত না, আজকালকার দিনে যেমন আপনি কল খুললেই জল পাবেন, কুয়ে যেতে হতো জল আনতে। একজন এই রকম নিরশ্বরবাদী, অর্থাৎ যে ঈশ্বরে বিশ্বাস করে না, সে ছিল ওই শহরে, সে নিজেকে সমাজবাদী বলে বেড়াত। আর প্রতিদিন রবিবার শহরের কেন্দ্রস্থলে সে তার বক্তব্য রাখত এবং তার ১২ জনের মতো শ্রোতাও থাকত, যারাও ছিল খুব বাজে প্রকৃতির এবং তারাও ছিল নাস্তিক। আর প্রভুর দাস বলছেন যে তিনি রবিবার সকালে সানডে স্কুল যাওয়ার পথে যতটা পারতেন মন দিয়ে ওই ব্যক্তির বক্তব্য শুনতেন ওই ছোট্টবেলায়। আর এই নাস্তিক মুখে তামাক চিবোতে চিবোতে শুধুমাত্র ঈশ্বরের বাক্যকেই ছোট করত না, এমনকি এমনই যে মাধ্যাকর্ষণ শক্তিকেও সে উল্টে দিত, তামাক চিবোলে তার রস নিচে দিয়ে পড়ার কথা কিন্তু এমনই করত যে উপরের দিকে চলে যেত, এমনই ছিল সেই ব্যক্তি। আর সে বাইবেলকে খুবই অসম্মান করত, ছোট করত। সে এই গালাতীয় তার ৬ অধ্যায় ২ পদ ও ৫ পদ আমি আগে পাঠ করি। লেখা আছে তোমরা পরস্পর একজন অন্যের ভার বহন করো। লক্ষ্য করুন ৫ পদে লেখা আছে কারণ প্রত্যেকজন নিজ নিজ ভার বহন করিবে। এই দুটি পদ পড়ে বলত বাইবেলে মতানৈক্য রয়েছে, সে এই দুটি পদ পড়ত আর মাথা তুলে লোকদের বলত দেখো দেখো বাইবেল পরস্পর বিরোধী কথা বলে। সে বলত দেখুন এক জায়গায় বলছে অন্যের ভার বহন করতে আর এক জায়গায় নিজের ভার বহন করতে বলছে। আর প্রভুর দাস বলতেন ছোট্টবেলায় আমরা তার কথা সঠিক উত্তর দিতে পারতাম না, প্রকৃতপক্ষে খুবই সোজা উত্তর কিন্তু তা তখনকার দিনে জানতাম না। শাস্ত্রে ১১টি ভিন্ন শব্দ আছে যার বাংলা শব্দ বোঝা। এই বোঝা বা ভার তার ১১টা শব্দ আছে, তার অর্থ ভিন্ন প্রকার বোঝার কথা বলা হয়েছে। কিছু বোঝা আপনি ভাগ করে নিতে পারেন, আবার এমন বোঝা আছে আপনি তা ভাগ করতে পারেন না অন্যের কাছে। বোঝা হচ্ছে সেই বিষয়গুলো যা আমাদের সকলের কাছে একই প্রকার। আমাদের সকলেরই বোঝা আছে, সকলের সম্পদ নেই, সকলের স্বাস্থ্য নেই, কিন্তু সকলের বোঝা আছে। সকলের প্রতিভা নেই, কিন্তু বোঝা আছে। অনেকের চোখ নেই, অনেকের হাত নেই, পা নেই, সকলে সুন্দর দেখতে নয়, আমরা বলি যে আমাদের সকলের এক রক্ত আছে, কিন্তু তা নয়। আমাদের বিভিন্ন প্রকার রক্ত, আমাদের প্রায় সকল বিষয় এক নয়, কিন্তু আমাদের সকলের বোঝা আছে। আবার কথায় আছে, সকলেই ভাবে তার বোঝা সব থেকে ভারী অন্যের থেকে। দেখবেন অনেকে এসে বলে, আমার সমস্যার মতন সমস্যার কারণ নেই, কেউ বুঝবে না আমার সমস্যা। বোঝা মনুষ্য জীবনে ও পরিবারে খুবই স্বাভাবিক, কিন্তু সকলের বোঝা এক নয়, আমাদের ভিন্ন ভিন্ন বোঝা। ছয় অধ্যায় সাধু পৌল বোঝাকে দুই ভাগে ভাগ করেছেন, বোঝা যেগুলো আমরা ভাগ করে নিতে পারি, আর এমন বোঝা যা নিজেদেরই বহন করতে হয়। আমরা সেই বিষয় আগামী অনুষ্ঠানে শুনব। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। প্রার্থনায় যাই, প্রভু তোমায় ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমার বাক্য কি অপূর্ব। যদি সত্যি আমরা আত্মায় চলি, তাহলে একজন যে পড়ে যায়, ভুল করে, তাকে আমরা তুলে ধরি, তাকে সুস্থ করার চেষ্টা করি, তাকে আমরা দোষী করি না। তুমি আমাদের সাহায্য করো যেন আমরা পরস্পরের বোঝা ভাগ করে নিতে পারি। আমাদের অযোগ্যতা অপরাধ ক্ষমা করো, সঙ্গে থাকো, এবং তুমি আমাদেরকে তোমার ইচ্ছা অনুসারে চলতে এবং তোমাকে সম্মান এবং অধিকার দিতে তুমি সাহায্য করো। তুমি আমাদের দুর্বল বিষয়গুলি দূর করে দাও, সাহায্য করো যেন আমরা নিজেদের দুর্বলতা দেখতে পাই, অন্যদের যখন দুর্বলতা দেখি তখন তাদেরকে যেন সাহায্য করি, ভালোবেসে তাকে গঠনমূলকভাবে তুলে ধরি। তুমি সঙ্গে থাকো, যিশুর নামে চাই, আমেন।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনে বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা, আমাদের অনুষ্ঠান কেমন লাগলো? যদি এই বিষয়ে আপনি আরো কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আমরা খুব খুশি হব যদি আপনি চিঠির সাহায্যে বা ফোনে, SMS-এ অথবা ইমেলের সাহায্যে আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্টবক্স নম্বর 16925, কলকাতা 734। আবার বলছি, জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্টবক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের ইমেলের ঠিকানা হল bengalittv@radio882.com। আবার বলছি, bengalittv@radio882.com। আমাদের ফোন নম্বর 2438004 2438004 এবং আমাদের মোবাইল নম্বরটা লিখে নিন 9433497235। আবার বলছি 9433497235। আজকের সময় এখানেই শেষ, বিদায় নিচ্ছি, নমস্কার। আমরা কিছু